ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। আজকের পুরো এক ঘন্টার এই অধিবেশনে বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ৩২ দিনের মাথায় ঢাকায় আবার নিহত হলেন আরেকজন ব্লগার ওয়াসিকুর রহমান।
প্রতিবেদন পরমাশিস ঘোষ রায়ের।
২০১১ সালে নারী নির্যাতনের শীর্ষে আর ধর্ষণে দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ।
আর রয়েছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সাবেক অধিনায়ক বাংলাদেশের আকরাম খানের মন্তব্য।
সবথেকে আগে যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে যে একটা সফল আয়োজন কিভাবে করতে হয়, ম্যাচ আয়োজনের যে ব্যাপক প্রস্তুতি থাকে সেই জায়গাটায় ১০০% সফল হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শতরূপা বড়ুয়া। বাংলাদেশে লেখক ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের ৩২ দিনের মাথায় নিহত হলেন আরেক ব্লগার ওয়াশিকুর রহমান। রাজধানী ঢাকার তেজগাঁয়ে সোমবার সকাল ৩:৩০টার দিকে প্রকাশ্য জনারণ্যের চাপাতির আঘাতে ঘটনাস্থলেই ২৭ বছর বয়সী ওই ব্লগারের মৃত্যু ঘটে। রিপোর্ট আমির খসরুর।
রাজধানী ঢাকায় তেজগাঁয়ে সোমবার সকাল ৩:৩০টার দিকে প্রকাশ্যে জনারণ্যে চাপাতির আঘাতে ঘটনাস্থলেই ২৭ বছর বয়সী ওই ব্লগারের মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে ৩ জন ওই হামলা চালায় এবং এর মধ্যে ২জন সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা মাদ্রাসার ছাত্র। পুলিশ কর্মকর্তারা জানান, ওয়াসিকুর রহমান ধর্মীয় বিষয়ে ভিন্ন মত প্রদর্শন করে ব্লগে লেখালেখি করতেন। নিহত ওয়াসিকুর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। বাংলাদেশে এই নিয়ে ৩জন ব্লগার নিহত হলেন। ২০১৩ সালেই ঢাকায় নিহত হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভিন্নমত পোষণ খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সংবাদ মাধ্যমের স্বাধীনতার তালিকায় বাংলাদেশ বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৪৬তম স্থানে রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ জেনারেল মনিরুজ্জামানের মন্তব্য সহ বিস্তারিত রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পরপরই। সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। একজন পশ্চিমা কূটনীতিক বলছেন, ৩টি বিষয়ে এখনও সমঝোতা হওয়া বাকি আছে আর আলোচকরা চাইছেন স্বনির্ধারিত সময়সীমার আগে এই বিষয়গুলোর নিষ্পত্তি করতে। লোজানে এই কূটনীতিক প্রতিবেদকদের বলেছেন, ইরান এবং ৬ বিশ্বশক্তি কতদিন এই চুক্তি কার্যকর থাকবে, কত দ্রুত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ইরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে কিভাবে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এ বিষয়ে এখনও কোনো ফয়সালা হয়নি। ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৫ জন মারা গেছে। মানবিক ত্রাণকর্মীরা বলছেন, কাছাকাছি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই স্থাপনাটি ইয়েমেনের উত্তরাঞ্চলের হারাত জেলায় অবস্থিত। ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে রোববার রাতভর এবং সোমবার ভোর পর্যন্ত বিমান হামলা চালানো হয়। আরব নেতৃবৃন্দ অঙ্গীকার করেছেন, ইরান সমর্থিত হৌথি বিদ্রোহীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবেন। প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদির সমর্থনে যুদ্ধ বিমানগুলো রাজধানী সানা এবং অন্যান্য এলাকায় পঞ্চম দিনের মতো বিমান হামলা চালায়। গত সপ্তাহে তিনি বলেন, হৌথি বিদ্রোহীরা শান্তির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং তিনি সাহায্য চেয়েছেন। মিস্টার হাদি প্রথমে পালিয়ে আদেনে যান, পরে হৌথি বাহিনী আদেনের দখল নিলে তিনি রিয়াদের উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগ করেন। আরব লীগের মহাসচিব নাবিল এল আরাবি রোববার বলেছেন, মিস্টার হাদির গ্রহণযোগ্য সরকার আবারও ফিরিয়ে আনতে হবে। ইয়েমেনে সৌদি সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। সোমবার ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। রিপোর্ট শুনুন আমির খসরুর।
ইয়েমেনে হৌথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা এবং প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদির নেতৃত্বাধীন বৈধ সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সৌদি আরবের সকল কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে হৌথি বিদ্রোহীরা ইয়েমেনের জনগণের উপরে সহিংসতা চালিয়ে যে মানবিক দুর্দশার সৃষ্টি করেছে বাংলাদেশ তার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বৈধ সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা ও ওই দেশের জনগণের ইচ্ছার পূর্ণ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের এই দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সৌদি সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা জানানো হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইয়েমেন পরিস্থিতির ওপর একটি বিশেষ প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পর। শোনার আমন্ত্রণ রইল। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়াতে জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর থেকে ইসলামিক স্টেট জঙ্গি দল আরও ছড়িয়ে পড়েছেন বলে দাবি করেছেন। সিবিএসএ দেয়া এক সাক্ষাৎকারে রোববার মিস্টার আসাদ আরও বলেন, সেপ্টেম্বরে ওই হামলা শুরু হওয়ার পর থেকে ইসলামিক স্টেট জঙ্গি দল আরও বেশি লোককে নিয়োগ দিয়েছে। সিরীয় নেতা বলেছেন, সিরিয়া যে তার জনগণের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সেটি একটি পশ্চিমা অপপ্রচার। অবশ্য তিনি বলেছেন, ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা তা পর্যবেক্ষকদের খতিয়ে দেখার বিষয়ে তার কোনো আপত্তি নেই।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার বন্দরনগরী পোহাংয়ে যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। এই মহড়া বাৎসরিক ফোল ইগল সামরিক মহড়ার অংশ। দক্ষিণ কোরীয় কর্মকর্তারা বলছেন, এই মহড়ায় 7600 নৌবাহিনী ও মেরিন সদস্য এবং 30টি নৌযান অংশ নিয়েছে। এ মাসের গোড়ার দিকে এই সামরিক মহড়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে। ফোল ইগল এপ্রিলের 24 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। ভারতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে, জানাচ্ছেন কলকাতা থেকে বড়মাশিস ঘোষ রায় তার প্রতিবেদনে।
গত এক মাসের হিসেবে দেখা যাচ্ছে এই রাজ্যে গত 30 দিনে 18 জন ধর্ষিতা হয়েছেন এবং 27 জন যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 2011-12 সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে গোটা দেশে সংগঠিত 30,942টি নারী নিগ্রহের ঘটনার মধ্যে এই রাজ্যের হার 12.7%, যা আগের বছর ছিল 7.5%। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই নারী নিগ্রহের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেবে 2011 সালে নারী নির্যাতনের শীর্ষে আর ধর্ষণে দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ। নারী নির্যাতনের ঘটনায় বিহার উত্তরপ্রদেশকেও বর্তমানে পিছনে ফেলে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে গত অক্টোবরের বিস্ফোরণের ঘটনায় মোট 21 জনের বিরুদ্ধে সোমবার আদালতে চার্জশিট দাখিল করা হল। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ এই চার্জশিটের দাবি করেছে, পশ্চিমবঙ্গের 4টি জেলায় বোমা বিস্ফোরণের শিক্ষা দেওয়া চলছিল। বাংলাদেশের জামাতুল ইসলামী সংগঠন বিস্ফোরক বিদ্যায় প্রশিক্ষণ দেওয়া ছাড়াও এই কাজের জন্য জোগাড় করছিল তাদের আদর্শে আগ্রহী মানুষকেও। মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতন ঘটানো। গত অক্টোবরের গোড়ায় একটি দুর্ঘটনা থেকে সব ষড়যন্ত্র হঠাৎই ফাঁস হয়ে যায়, নইলে পুলিশ এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ও প্রস্তুতির হদিশ পেত কিনা সন্দেহ। এনআইএ আদালতকে জানিয়েছে, অভিযুক্ত 21 জনের মধ্যে 4 জন বাংলাদেশি, এনআইএর হাতে আটক 13 জন, 8 পলাতকের মধ্যে বাংলাদেশি 3 জন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনে ভোট গণনায় কারচুপির চেষ্টা হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সোমবার একটি যৌথ বিবৃতিতে বলেছেন, নাইজেরিয়ার নির্বাচনের ভোট গণনায় রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে। ওই বিবৃতিতে কোনো ব্যক্তি বা কোনো বিশেষ পক্ষের নাম উল্লেখ করা হয়নি এবং এ বিষয়ে নাইজেরিয়া সরকার বা প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি। নাইজেরীয়রা এখন 2 দিনের ভোটের ফলাফল অপেক্ষায় আছে। নির্বাচনী কর্মকর্তারা সোমবার 9টি রাজ্যের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে। ফলাফলে দেখা গেছে বিরোধী দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস বা APS এগিয়ে আছে। বাংলাদেশ সরকার মোবাইল ফোন ব্যবহারের উপর 1% উন্নয়ন সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার ঢাকায় মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে সরকার বছরে প্রায় 140 কোটি টাকা আয় করবে। তারা জানান, জাতীয় সংসদে এই আইনটি পাশ হলে সারচার্জ আদায়ের কাজ শুরু করা হবে। সারচার্জ থেকে আয় করা টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উল্লেখ্য, বাংলাদেশের মোট 5টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় 12,26,00,000। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4,13,00,000। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ফ্রান্সের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল এবং এর প্রধান ফ্রাঁসোয়া ওলাঁদ রোববার এক স্থানীয় নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির নেতৃত্বাধীন রক্ষণশীল ইউএমপি পার্টি এবং ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের কাছে বড় ধরনের ধাক্কা খেয়েছেন। ভোটাররা 98টি স্থানীয় পরিষদের নির্বাচনে ভোট দিতে যায়। প্রায় অর্ধেক আসনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল পরাজিত হয়। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আজ প্রচারিত হচ্ছে আমাদের পুরো এক ঘন্টার এ অধিবেশন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। এইমাত্র বিশ্ব সংবাদে শতরূপা বড়ুয়া আপনাদের জানিয়েছেন যে বাংলাদেশের লেখক ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের 32 দিনের মাথায় নিহত হয়েছেন আর এক ব্লগার ওয়াশিকুর রহমান। বিশ্ব সংবাদে এ খবর যেটা শুনলেন আপনারা, তারই বিশ্লেষণ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ জেনারেল মনিরুজ্জামান আমির খসরুর সঙ্গে কথোপকথনকালে।
আরেকজন ব্লগার ওয়াশিকুর রহমান নিহত হয়েছেন আর এ নিয়ে 3 জন ব্লগার নিহত হলেন। কেন এমনটা ঘটছে সে বিষয়টি বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
আজকে যে ব্লগারের মৃত্যু ঘটেছে বাংলাদেশে, এটা বিশ্লেষণ করে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদের উত্থান হচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে ভিন্ন মত প্রকাশের উপরে যে ধরনের অসহিষ্ণুতা দেখা যাচ্ছে তার কারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে কোনো মুক্ত কোনো চিন্তাধারার মত প্রকাশ করার স্থান ক্রমশই সংকুচিত হয়ে আসছে। এটা আর একটা কারণ যেটা প্রধান কারণ হিসেবে আমি চিহ্নিত করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতির ভিতরে যে ধরনের একটা অসহিষ্ণুতা দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে ভিন্ন মত প্রকাশ করা বা অন্য কোনো মত প্রকাশ করার স্থান একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে, তারই একটি প্রতিফলন আমরা এই সব জায়গাতে দেখতে পাচ্ছি, যার প্রতিফলনে দেখা যাচ্ছে প্রায় এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে।
এসব ঘটনায় জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, জবাবে মেজর জেনারেল মনিরুজ্জামান।
উগ্রবাদের একটা বড় ধরনের উত্থান করতে যাচ্ছে বাংলাদেশে, সেই সাথে বাংলাদেশে যে স্থিমিত জঙ্গি পরিস্থিতি ছিল সেটার একটা নব উত্থান হওয়ার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট ঘটতে যাচ্ছে তা সেখানে কোনো ধরনের মত প্রকাশের স্থানের অবকাশ থাকছে না, বিশেষ করে ভিন্ন মত প্রকাশ করার বা বিরোধী ভিন্ন মত প্রকাশ করার যে ধরনের স্থান থাকা দরকার সেগুলো না থাকার কারণে এমন একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হচ্ছে যেখানে জঙ্গিবাদের উত্থান হওয়ার জন্য ক্ষেত্র প্রায় সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং তারই আলামত হিসাবে এ ধরনের বিভিন্ন রকমের কর্মকাণ্ডের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।
জেনারেল মনিরুজ্জামান মনে করেন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জঙ্গিবাদ উত্থানের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হচ্ছে আর এর আলামত স্পষ্ট হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশ চলমান ঘটনা প্রবাহ এবং শিক্ষা কর্মসূচি পরিস্থিতি। অনুষ্ঠান শুনবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
মিশরের শারমাল শেখে দুদিনের আরব শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সেখানে নেতারা ইয়েমেনে ইরান সমর্থিত হৌথি বিদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে আমাদের সংবাদ কক্ষের খবর এবং ওয়াশিংটন পোস্টের এক্সপ্রেস পত্রিকার প্রকাশিত তথ্যের ভিত্তিতে রিপোর্ট উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
আরব লীগ মিশরের শারম আল শেখে দুদিনের শীর্ষ সম্মেলন করেন। আলোচ্য বিষয় ছিল ইয়েমেনে হুতিদের বিদ্রোহ ও তাদের প্রতি ইরানের সমর্থন এবং তা কিভাবে মোকাবেলা করা যায়। ওই অঞ্চলে ইরানের প্রভাব বেড়ে যাচ্ছে। আরব নেতারা মনে করেন ইরাক, সিরিয়া, লেবানন এবং এখন ইয়েমেনে ইরান তাদের নিয়ন্ত্রণ জোরদার করছে। আরব নেতারা যে বিষয়ে উদ্বিগ্ন তা হচ্ছে বিদেশিরা বা বহিরাগতরা আরব রাষ্ট্রগুলোতে সাম্প্রদায়িক বিভাজনে উস্কানি দিচ্ছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা বন্দরনগর এডেনে অগ্রসর হয়। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রব্বু মনসুর হাদি এডেনে গিয়েছিলেন যাতে সেখান থেকে তিনি শাসন করতে পারেন, কিন্তু তিনি গত সপ্তাহে ইয়েমেন ত্যাগ করেন এবং রিয়াদে যান। শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট হাদি ইরানের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারাই হুতি বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে ও হামলার পেছনে রয়েছে। ইরান এবং হুতিরা অস্বীকার করে যে ইরান তাদের অস্ত্র দিচ্ছে, তবে এটা তারা স্বীকার করে যে ইরান তাদেরকে মানবিক ও অন্যান্য ত্রাণ সাহায্য দিচ্ছে। শীর্ষ সম্মেলনে যে যৌথ বাহিনী গঠনের পরিকল্পনার কথা বলা হয় সে সম্পর্কে মিশরের কর্মকর্তারা বলেছেন ওই বাহিনীতে 40,000 বিশিষ্ট সেনা থাকবে। ওই বাহিনীর সদর দপ্তর হবে মিশরের রাজধানী কায়রো অথবা সৌদি আরবের রাজধানী রিয়াদে। জঙ্গি জেট বিমানবহর, রণতরী এবং হালকা সমরাস্ত্রের সাহায্যে ওই বাহিনী তাদের অভিযান চালাবে। সৌদি আরবের নেতৃত্বে কোয়ালিশন ইতিমধ্যে বিমান আক্রমণ চালিয়েছে। রিয়াদে প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে কোয়ালিশন বাহিনীর হামলায় প্রথম দিনগুলোতে ইয়েমেনের জঙ্গি বিমানবহর ধ্বংস হয়ে যায় এবং সামরিক কমান্ড কেন্দ্র অকেজো হয়ে পড়ে। এর ফলে হুতি বিদ্রোহীদের প্রচণ্ড ক্ষতি হয়। সৌদি বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বিন হাসান আসিরি বলেছেন, বিমান আক্রমণে হুতিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অধিকাংশই ধ্বংস হয়ে যায়। আরব লীগের মহাসচিব নাবিল এল আরাবি রবিবার বলেছেন, মিস্টার হাদির বৈধ সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। শীর্ষ সম্মেলনে যে যৌথ আরব সামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় তারা ওই অঞ্চলে সন্ত্রাসী গ্রুপগুলো যে হুমকি সৃষ্টি করছে তা মোকাবেলা করবে। কয়েক মাস সময় লাগবে ওই প্রক্রিয়ার খুঁটিনাটি ঠিক করতে।
যেমনটি কিনা আগেই বলেছিলাম যে আজকে আমাদের এক ঘন্টার বিশেষ অধিবেশন, আর এখন শুরু হচ্ছে আজকের ওই বিশেষ অধিবেশনের বিশেষ উপস্থাপনা। আর এজন্য স্টুডিওতে রয়েছেন রোকেয়া হায়দার, রোকেয়া হায়দারের সঙ্গে রয়েছেন আহসানুল হক, আর বুঝতেই পাচ্ছেন যে শুরু হচ্ছে আমাদের পাওয়ার প্লে সদ্য সমাপ্ত আমাদের দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তিনজন আছেন অস্ট্রেলিয়া থেকে রয়েছেন, সাবেক অধিনায়ক মেলবোর্ন
মেলবোর্নে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তাকে আমরা আসলে এখন অনেক রাত সেখানে,
কিছুক্ষণ
আগে আসান রেকর্ড করে নিয়ে এসেছে,
মানে আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে নাই, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক আকরাম খান এবং বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার ঢাকা থেকে, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কলকাতা থেকে জয়ন্ত চক্রবর্তী। তো তাহলে শুরু করি আমাদের পাওয়ার প্লে,
কোনো অপেক্ষার কারণ নেই। 2015 ট্রফি তুলে ধরল স্বাগতিক অস্ট্রেলিয়া। দুটি স্বাগতিক দলেরই বেশ জোর পাল্লা দেবে বলেই আমরা চিন্তা করেছিলাম, অপর দল নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে এবারের যোগ্য দল হিসেবে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া, নিঃসন্দেহে সেটা বলা যায়। ফাইনাল দেখার পর নিউজিল্যান্ড যে কেন কিছুটা মানে থমকে গেল সেটা কেউ বুঝতে পারল না, যেটা সেমিফাইনালেও অনেকে মনে করেছেন যে ভারত যেমন অস্ট্রেলিয়ার কাছে থমকে গেল, ধোনিকে ক্লান্ত শ্রান্ত মনে হয়েছিল। যাই হোক, আমাদের অতিথিদের আকরাম খান আপনি কি লাইনে আছেন?
আকরাম খানকে পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি আকরাম খান।
আমাদের অতিথিদের কাউকে কি পাওয়া গেছে এখন? তাহলে লাইনে যোগাযোগ করার চেষ্টা করছেন সাবরিনা, তাহলে আমরা শুরু করি। কারণ আমাদের যেটা মূল প্রশ্ন ছিল যে প্রথমে বাংলাদেশ এবং ভারতের খেলা নিয়ে বিতর্ক উঠেছিল, এবং আমরা যেমন জানি সেই বিতর্কের কিছুটা ফলশ্রুতিতেই আসান, তুমি নিশ্চয় দেখেছো যে প্রেসিডেন্ট, আইসিসির প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশের মুস্তাফা কামাল, তিনি একজন মানে যোগ্য প্রেসিডেন্ট আমরা বলবো, এবং আইসিসির প্রেসিডেন্ট তিনি, যোগ্যতা সে তো আইসিসি নির্ধারণ করে তাকে প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু তাকে ট্রফিটি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে দেওয়া হলো না, এবং এটাতে তিনি বেশ দুঃখ প্রকাশ করেছেন। এর আগে তিনি মন্তব্য করেছিলেন বাংলাদেশ ভারতের খেলার সময়, আমরা যেমন জানি যে এটা আম্পায়াররা ভুল মানে ঠিক সিদ্ধান্ত নেননি, এবং তিনি বলেছিলেন যে আমি এর প্রতিবাদ জানাবো দেশে গিয়ে পরে। এবং তার জবাবে কিন্তু আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন তিনি বলেছিলেন যে মুস্তাফা কামালের এই যে তিনি ক্রিটিসিজম করলেন, যে যেটাকে তিনি বললেন সেটা খুব দুঃখজনক ছিল, বলেছিলেন যে ক্রিটিসিজম ইজ আনফর্চুনেট, ডেভ রিচার্ডসনের বক্তব্য ছিল। যাই হোক, কিন্তু তারই ফলশ্রুতিতে তাকে ট্রফি দিতে দেওয়া হবে না, যে সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে পূর্ণ আইসিসির যে পরিষদ ফুল কাউন্সিল, তারা এই জানুয়ারি মাসে 2015 সালে জানুয়ারি মাসে, আচ্ছা তোমার তো মনে আছে যে তারা এটাকে বলেছিলেন যে এই এবার থেকে যখনই কোনো আইসিসির কোনো প্রতিযোগিতা হবে সেই ট্রফি প্রেসিডেন্ট তুলে দেবেন বিজয়ী দলের হাতে, সেটা এবার হয়নি। তো এটা যে হচ্ছে না, আর আমরা আমাদের অতিথিদের সাথে একজনের সাথেও যোগাযোগ করে উঠতে পারছি না, আমি কিছুক্ষণ আগে তিনজনের সাথেই কথা বলেছি, দিলু খন্দকার, জয়ন্ত চক্রবর্তী, আকরাম খান, প্রত্যেকেই বলেছিলেন লাইনে আছেন, কিন্তু তারা যোগাযোগ করে উঠতে পারছেন না এখন আমাদের এখান থেকে টেলিফোনে, দেখা যাক কোন লাইনে কাকে পাওয়া যায়।
আপনি যেটা বলছিলেন, যেটা বলছি, হ্যাঁ, যে বাংলাদেশে এখন কিন্তু এটাই একটা বড় বিতর্কের জন্ম দিল যে মোস্তফা কামাল তিনি কেন ট্রফিটা তুলে দিলেন না হাতে, এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম প্রচার মাধ্যমে কিন্তু বিতর্কের ঝড় উঠেছে।
হ্যাঁ, আচ্ছা দিলু খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইনে, কারণ আমরা আকরাম খান এবং জয়ন্তর সাথে যোগাযোগ টেলিফোনে করে উঠতে পারছি না। দিলু খন্দকার, আপনি আছেন লাইনে?
জি।
হ্যাঁ, তো এবারের বিশ্বকাপ নিয়ে আমরা আলোচনা করছি, যে বিশ্বকাপ হয়ে গেল এবং অস্ট্রেলিয়া জিতলো 7 উইকেটে, নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। তবে তার আগে আমরা, আমার মনে হয় যে শুরুতেই আমরা যেটা আলোচনা করছিলাম যে মুস্তাফা কামালকে ট্রফি দিতে দেয়া হলো না বিজয়ী দলের হাতে, আপনি কি বলবেন?
এটা প্রথমত এটা প্রথা ভেঙে করা হলো, এটা খুবই দুঃখজনক, কারণ আইসিসির মতো একটা প্রতিষ্ঠান এরকম একটা সিদ্ধান্ত নেবে এটা ভাবা যায় না, যদিও একবারই এরকম ব্যত্যয় ঘটেছিল, যেবার 1996 সালে পাকিস্তান ভারত এবং শ্রীলঙ্কা বিশ্বকাপ আয়োজন করেছিল, সেবার লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ট্রফিটা দিয়েছিলেন, এরপর কিন্তু কখনোই এটা হয়নি, সবসময় আইসিসির প্রেসিডেন্ট চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করবেন, এটা প্রথাগত নিয়ম এবং সেটাই হয়ে আসছিল, হঠাৎ করে এবার এটা যে
না, আর বাংলাদেশকে নিয়ে বিতর্ক, বাংলাদেশে ভারতের খেলা নিয়ে বিতর্ক, সেটা কি কারণ হতে পারে? আমি লাইনে এক্ষুনি আমাদের সাথে যোগ দিয়েছেন কলকাতা থেকে জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, রয়েছি আমি, বলুন।
আমরা আলোচনা করছিলাম যে এবারের বিশ্বকাপে দুঃখজনক হলেও শেষ মুহূর্তে গিয়ে আবারও সেই এক মানে একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, আসেন আর আমি আলোচনা করছিলাম যে বিশ্বকাপে ট্রফি অস্ট্রেলিয়ার হাতে তুলে দিতে পারলেন না আইসিসির প্রেসিডেন্ট, তো আপনার মন্তব্য কি?
নিঃসন্দেহে আমি বলবো যে বিশ্বকাপে যে রেওয়াজ রয়েছে, বিশ্বকাপের যে অতীত ইতিহাস রয়েছে, তাতে আইসিসি প্রেসিডেন্টের এই ট্রফি তুলে দেওয়ার কথা, আইসিসি চেয়ারম্যানের এই ট্রফি তুলে দেবার কথা নয়, সুতরাং প্রথানুক পদ্ধতিতে আইসিসির প্রেসিডেন্টকে এই ট্রফি দিতে দেওয়ার অধিকারটি তাকে ন্যায্যভাবে বঞ্চিত করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি যেভাবে প্রথা সমস্ত প্রথা ভেঙে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে আম্পায়ারিং এর সমালোচনা করেছিলেন এবং কোথাও একটা পিছন থেকে কলকাঠি নাড়ার কথা বলেছিলেন, সেটা আইসিসির নিয়ম বিরুদ্ধ, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি নিয়ম বিরুদ্ধই হয় তাহলে তাকে শোকজ কেন করা হলো না, কোন রকম শোকজ না করে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো না, আমরা এটা মেনে নিতে পারছি না, এবং আমাদের মনে হচ্ছে কোথাও একটা এক্ষেত্রে যে কাজটি করা হয়েছে তা যুক্তিসঙ্গত হয়নি, সুতরাং এই বিষয়ে আমার মনে হয় আরো প্রতিবাদ হওয়া উচিত।
আমরা এখন মেলবোর্নের দিকে দৃষ্টি দেবো, কিছুক্ষণ আগে আসান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছিলেন, তার বক্তব্য শোনা যাক এবারের বিশ্বকাপ কেমন হলো তার কথাতে, আমিনুল ইসলাম বুলবুলের কথায়।
কথা বলছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সাথে, তিনি মেলবোর্ন থেকে আমাদের সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও স্বাগত জানাচ্ছি।
এবারের 2015 বিশ্বকাপ আপনি খুব কাছ থেকে দেখেছেন, কি মনে হলো এবারের বিশ্বকাপ সার্বিকভাবে?
সব থেকে আগে যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে যে একটা সফল আয়োজন কিভাবে করতে হয়, কিভাবে প্ল্যান করে প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা ভেনুতে যে সুযোগ সুবিধাগুলো বা প্র্যাকটিস ফেসিলিটি থেকে শুরু করে ম্যাচ আয়োজনের যে একটা ব্যাপক প্রস্তুতি থাকে সেই জায়গাতে 100% সফল হয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দ্বিতীয়ত আমরা এবারে যে ক্রিকেট দেখলাম, আপনারা জানেন যে সাধারণত অস্ট্রেলিয়াতে কিন্তু ফাস্ট বোলাররা যে ধরনের সুযোগ সহায়তা পেয়ে থাকে 50-50 থাকে বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে, সেটা আমরা দেখতে পেয়েছি যে ব্যাটসম্যানদের পক্ষে উইকেট করে খেলাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। তারপরেও অস্ট্রেলিয়া এবার বাংলাদেশ, আমি যেহেতু আমি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছিলাম, বাংলাদেশের জন্য এটা একটা স্মরণীয় বিশ্বকাপ, কেননা বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং ভালো ক্রিকেট উপহার দিয়ে সারা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাসী যারা ক্রিকেট খুব কাছে থেকে দেখে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে, এবং অস্ট্রেলিয়া যোগ্যতা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে অত্যন্ত সফল একটা বিশ্বকাপ আমরা দেখতে পেলাম। প্রত্যেকটা বিশ্বকাপে কিছু কিছু ছোটখাটো দুর্ঘটনা বা ছোটখাটো কিছু অঘটন ঘটেই থাকে, তারপরেও কিন্তু সে ধরনের কিছু এবার চোখে পড়েনি। একমাত্র ছোট্ট ব্যাপার শেষ দিনে যেটা আমরা দেখতে পেলাম, যেখানে বাংলাদেশের মুস্তফা কামাল যিনি ICC-র প্রেসিডেন্ট, তাকে সরিয়ে যখন তাকে ওই পুরস্কারটা দিতে দেওয়া হলো না, ওই একটা ব্যাপার ছাড়া কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমার কাছে খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে যে এটা অত্যন্ত একটা সফল বিশ্বকাপ আয়োজন করেছে ICC এবং এই আয়োজক দুটো দেশ।
মুস্তফা কামাল তাকে যে সরিয়ে দেয়া হলো, এটি সম্পর্কে আর কিছু জানা গেছে, কেন এটি করা হলো?
উনি কিন্তু বর্তমান ICC-র প্রেসিডেন্ট এবং ICC-র যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে ICC-র সমস্ত টুর্নামেন্ট যেগুলো টি-20 বিশ্বকাপ বা 50-50 বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স যে ট্রফি যেটা হতো ICC, সব ট্রফিগুলো সাধারণত কিন্তু ICC-র প্রেসিডেন্ট দিয়ে থাকে এবং সেটাই কনস্টিটিউশনে লেখা আছে সেভাবে। আর আপনি জানেন যে 1999 সালে যখন ইংল্যান্ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু ইংল্যান্ডের রানি এই পুরস্কারটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাটাতেও ICC প্রেসিডেন্ট তখন জগমোহন ডালমিয়া কিন্তু বলেছিল না ICC প্রেসিডেন্ট সেই পুরস্কারটা দেবে। তো সেই থেকে এটা রীতি হয়েছিল এবং যেহেতু ICC প্রেসিডেন্ট ছিলেন মুস্তফা কামাল এবং আমরা আশা করেছিলাম বা স্বভাবত ভাবে তিনি এই পুরস্কার দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি ছিলেন।
এটি তো অত্যন্ত দুঃখজনক যে ICC তাদের নিজেদের সংবিধান থেকে সরে গিয়ে তাদের নিয়মে একটি ব্যতিক্রম তুলে ধরল।
আসলে যে লোকটা ICC চেয়ারম্যান, একটা আমাদের কাছে দেখতে একটা বেশ দৃষ্টিকটু লাগে যে একটা প্রতিষ্ঠানে একটা চেয়ারম্যানও আছে, একটা প্রেসিডেন্টও আছে, একটা CEO আছে, তো এটা দৃষ্টিকটু লাগে। আপনি অফিসিয়াল অর্গানোগ্রাম আছে সেদিক থেকে, এট দ্য সেম টাইম যে লোকটাকে ভারতীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু তাকে ভারতে যে প্রেসিডেন্ট পদে তাকে লড়তে দেয়নি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে, সেই লোকটাই ICC-র চেয়ারম্যান হিসেবে জয়েন করে এবং সেখানে প্রকৃত প্রেসিডেন্টকে সরিয়ে তিনি যখন পুরস্কারটা দিচ্ছিলেন এটা কখনোই মানানসই ছিল না।
আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকে ভয়েস অফ আমেরিকায় আলোচনা করছি বিশ্বকাপ 2015 এই বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, এবং এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশের একজন অত্যন্ত সফল ক্রিকেট ক্যাপ্টেন আকরাম খান। আকরাম খান, আপনি লাইনে আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য। তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। কবির ভাই, আপনি যে কি মন্তব্য করছিলেন একটু আগে, এবারের পরিসংখ্যানগুলোর দিকে নজর দেবো কি আমরা?
জি, এবারের পরিসংখ্যানগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেটে 417 রান করেছে, হ্যাঁ আগের রেকর্ড ছিল ভারতের 8 বছর আগে বারমুডার বিরুদ্ধে 5 উইকেটে 413 রান করেছে ভারত। 100 রানের চমক সৃষ্টি করেছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, 4টি সেঞ্চুরি করে তাও গ্রুপ ম্যাচগুলোতে। ইংল্যান্ডের সঙ্গে খেলায় ব্র্যান্ডন ম্যাকালামের 18 বলে 50 রান, সবচেয়ে দ্রুত গতির রান ছিল এটি। ব্যাটে বলে এই চমকের কারণে বলা হচ্ছে এবারের বিশ্বকাপ একদিনের ক্রিকেটকে সম্পূর্ণ নতুন এক বিভঙ্গে উপস্থাপন করেছে।
তো আকরাম খান, আপনার এবারের বিশ্বকাপ দেখে কি মনে হলো? বলছে যে বিশ্বকাপের গতি প্রকৃতি একেবারে নতুন আঙ্গিকে চলে গেল, নতুন জোয়ার এনেছে বিশ্বকাপের একদিনের ম্যাচগুলোতে, বিশেষ করে ক্রিকেটের, শুধু বিশ্বকাপই নয়।
না, আমি জি আমি মনে করি যে আপনার আগের যে ফরম্যাট গুলো ছিল ওই তুলনায় কিন্তু এবার ফরম্যাটটা কিন্তু আপনার নতুন ধরনের একটা ফরম্যাট ছিল, যে আপনার ইনার সার্কেলে কিন্তু আপনার আগের চেয়ে কিন্তু একজন বেশি রাখতে হয়, সেখানে রান তো আপনার স্বাভাবিক বেশি হবেই, তো সেটা ছিল। বাট আমি মনে করি যে এই ফরম্যাটে কিন্তু আপনার 300 বা 310 কিন্তু আগের মনে করেন 280 বা 70 করার মতোই, যেহেতু আপনার নতুন ফরম্যাটে খেলা হচ্ছে। তারপর আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপটা খুবই ভালো হয়েছে, আমরা অনেক ভালো ভালো ব্যাটসম্যানকে দেখেছি, অনেক ভালো ভালো বোলারকে দেখেছি, এবং বিশেষ করে যেহেতু আমি বাঙালি এবং বাংলাদেশের কথা না বলে পাচ্ছি না, বাংলাদেশ এইবার কিন্তু দুর্দান্ত খেলেছে এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আমরা হারিয়ে কিন্তু আমরা সুপার এইটে উঠেছি এবং সেখানে কিন্তু আমরা ভালো খেলেছি। ইভেন ইন্ডিয়ার সাথেও কিন্তু আমরা চমৎকার পারফরমেন্স করেছি, যদি ওখানে কন্ট্রোভার্সি যদি কিছু ডিসিশন না হতো তাহলে আমার মনে হয় যে খেলার ডিসিশন কিন্তু অন্য কিছু হতে পারতো। তারপর আমি মনে করি যে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অনেক